বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 19 অক্টোবর, 3 কার্তিক এবং ফার্সি 27 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53 মিনিটে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে, ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি, অধীর চৌধুরীর এমন বক্তব্য সম্পর্কে কলকাতা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান আত্মসমর্পণ করেনি, বরং প্রতিরোধ গড়ে তুলেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেছেন সর্বোচ্চ নেতা। বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি যুক্তি নেই, বিশ্বের অন্য অংশে নজর দিতে হবে, ল্যাবরপের মন্তব্য। বাংলাদেশের পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি বসানোর কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং 24 বছর পর গান্ধী পরিবারের বাইরের নেতা হিসেবে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই বলেছেন, ইসলামী বিপ্লবের প্রথম থেকে এ পর্যন্ত সব সময় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এসেছে। আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেইর সঙ্গে দেশের সেরা মেধাবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমারা বলে এসেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান পতনের মুখে রয়েছে। তারা এ বিষয়ে সময়সীমাও ঘোষণা করেছে, প্রতিবারই বলেছে 1 মাস পর, 1 বছর পর অথবা 5 বছর পর ইসলামী প্রজাতন্ত্রের আর অস্তিত্ব থাকবে না। দেশের ভেতরেও কেউ কেউ অজ্ঞতার কারণে অথবা বিদ্বেষবশত এসব দাবি ও কথাবার্তা ছড়িয়েছে। আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই আরও বলেছেন, আমরা আত্মসমর্পণ করিনি এবং প্রতিরোধ গড়ে তুলেছি। ইনশাআল্লাহ আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ইসলামী বিপ্লব পরবর্তী ইরান সম্পর্কে পশ্চিমাদের অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, 40 বছর আগের ইরানের অথবা 20 বছর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান কোথায় ছিল। এভাবে তুলনা করলেই বোঝা যায় পশ্চিমাদের ব্যাখ্যা অবাস্তব। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিভাবান তরুণ ও যুব সমাজ হচ্ছে তার দেশের উন্নয়নের
চাবিকাঠি, কিন্তু শত্রুরা ইরানের প্রতিভাগুলোকে লুট করে নিয়ে যেতে চায়। তিনি গতকাল রাজধানী তেহরানে 12তম জাতীয় প্রতিভা দিবস উপলক্ষে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। রাইসি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তার সরকার প্রতিভাবান ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সরকার জ্ঞান বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন চায় এবং প্রতিভাবান ব্যক্তিরাই এ কাজে সরকারকে সহযোগিতা করতে পারেন। ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শে ন্যাশনাল জুনিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রাইসি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া সম্ভবত পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতায় যুক্ত আছে তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত কূটনীতিকরা দিন দিন বেড়ে চলা প্রকাশ্য শত্রুতার মুখে পড়ছেন, পাশাপাশি বিশ্বের অন্যান্য অংশে সম্পর্ক বিস্তার করার প্রয়োজন রয়েছে। এ দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে মস্কো। পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার কূটনীতিকদের যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয় তা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার লোকজন যে পরিবেশে কাজ করে তাকে মানবিক বলার সুযোগ তেমন একটা নেই। এসব কূটনীতিক প্রতি মুহূর্তে নানা ধরনের সমস্যা মোকাবেলা করেন এবং নানারকম হুমকির মুখে পড়েন। এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতি রক্ষা করার কোনো যুক্তি থাকতে পারে না। সৌদি আরব এবং আমেরিকার মধ্যকার উত্তেজনায় রিয়াদের পক্ষে সমর্থন জানিয়েছে পাকিস্তান। এ নিয়ে পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ওপেকের তেল উৎপাদন কমানোর বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা যেসব বিবৃতি দিচ্ছে তাতে পাকিস্তান সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করছে। আন্তর্জাতিক বাজারে তেলের উৎপাদন কমানোর জন্য সৌদি আরব যে ভূমিকা রেখেছে তাতে আমেরিকার সঙ্গে রিয়াদের সম্পর্কে মারাত্মক টানা পড়া সৃষ্টি হয়েছে। সৌদি আরব এবং রাশিয়ার নেতৃত্বে ওপেক প্লাস ভুক্ত দেশ গুলো প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল কম উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এতে আমেরিকার তেলের বাজার ও মধ্যবর্তী নির্বাচন কেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। সৌদি ভূমিকায় বাইডেন প্রশাসন বিশেষভাবে ক্ষুব্ধ হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রাশিয়ার আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ী হবার কথা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রাশিয়ার আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে স্থাপিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সবাইকে বিদ্যুতে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার সকাল 10টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতির কারণে আমাদের একটু সাশ্রয়ী হতে হচ্ছে, তার মানে এই না দেশের মানুষ বিদ্যুৎ পাবে না। মানুষ বিদ্যুৎ পাচ্ছে, পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হচ্ছে। তিনি আরো বলেন, আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করছি, এই বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে না। দুটি ইউনিট মিলিয়ে 2400 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে, যা আমাদের উন্নয়নে ভূমিকা রাখবে। শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে 2023 সালে এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। সরকার দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি চায় দাবি করে প্রধানমন্ত্রী বলেন, সরকার একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করছে, আবার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাচ্ছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ আসবে তা উত্তরবঙ্গের মানুষের উন্নয়নে কাজে লাগবে, তাদের কর্মসংস্থানের জন্য এখানকার বিদ্যুৎ দিয়ে শিল্প হবে বলেও প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা 1996 সালে 21 বছর পর ক্ষমতায় আসার পর বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা ঠিক করেছিলাম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কার্যালয় ভিয়েনায় আমরা প্রতিনিধি দলও পাঠিয়েছিলাম। বিএনপি ক্ষমতায় আসার পর এ ব্যাপারে তারা কোনো কাজের অগ্রগতি করেনি। প্রধানমন্ত্রী আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করতে গিয়ে দেশের মানুষের নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তাকে মাথায় রেখে এটি নির্মাণ করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে আগামী 22 অক্টোবর খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের একদিন আগে থেকেই আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। আগামী 21 ও 22 অক্টোবর খুলনায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় 1200 বাস দেশের 18টি রুটে চলাচল করে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রায় 24 বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের প্রাচীনতম দলটির সভাপতি নির্বাচিত হলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রায় 24 বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের প্রাচীনতম দলটির সভাপতি নির্বাচিত হলেন। 17 অক্টোবর কংগ্রেসের সভাপতি পদে ভোট গ্রহণ হয়। আজ বুধবার ফল ঘোষণা হয়েছে। এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দলের সিনিয়র নেতা মল্লিকার্জুন খড়গে এবং শশী থারুরের মধ্যে। এতে শশী থারুরকে পরাজিত করতে সফল হয়েছেন মল্লিকার্জুন খড়গে। কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য মোট 9385টি ভোট দেওয়া হয়েছিল, যার মধ্যে 416টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খড়গে 8969টি বৈধ ভোটের মধ্যে 7897 ভোট পেয়েছেন আর শশী থারুর ভোট পেয়েছেন 1072টি ভোট। এবারের নির্বাচনের বিশেষ বিষয় হল গান্ধী পরিবারের কেউ প্রার্থী হননি। আসলে গান্ধী পরিবারই দেশের স্বাধীনতার আগের এই ঐতিহাসিক দলের প্রায়শই নেতৃত্ব দিয়েছে। মল্লিকার্জুন খড়গে কংগ্রেস পার্টির দ্বিতীয় দলিত সভাপতি। 80 বছর বয়সী মল্লিকার্জুন খড়গে বাবু জগজীবন রামের পরে দলের দ্বিতীয় দলিত সভাপতি হলেন। দলীয় সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থী শশী থারুর বলেছেন, কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এই নির্বাচনের সাফল্যের জন্য আমি মল্লিকার্জুন খড়গেকে অভিনন্দন জানাই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রাতের বিশ্ব সংবাদে। রাশিয়া ইউক্রেনে ইরানে তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে যে ব্যাপক প্রচারণা চলছে তা এবার সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করা হচ্ছে না, বরং রুশ নির্মিত ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। রাশিয়া ইরানে নির্মিত ড্রোন ব্যবহার করছে কিনা বা কিনেছে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ইউক্রেনে যত সমরাস্ত্র ব্যবহার করা হচ্ছে তার সবই রাশিয়ায় নির্মিত হয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন, খেরসন শহরের আশপাশের অবস্থা খুবই উত্তেজনাকর এবং সম্ভবত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথমবারের মতো তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। রাশিয়া 24 সম্প্রচার মাধ্যমকে তিনি আরও বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীর ন্যাটো কমান্ড দীর্ঘদিন ধরে খেরসনকে লক্ষ্য করে কিয়েভ সরকারের কাছে হামলার দাবি জানিয়ে আসছে। ওয়াশিংটন ভিত্তিক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন বলেছে, আমেরিকার সামরিক বাহিনী হচ্ছে একটি দুর্বল বাহিনী এবং তারা চীন কিংবা রাশিয়া কারো বিরুদ্ধে একক কোনো যুদ্ধেও জেতার ক্ষমতা রাখে না। হেরিটেজ ফাউন্ডেশনের এই রিপোর্টে গতকাল নিউ ইয়র্ক পোস্ট প্রকাশ করেছে। তবে গবেষণা প্রতিষ্ঠানটি মার্কিন সামরিক বাহিনীর মধ্যে মেরিন সেনাদেরকে শক্তিশালী বলে প্রশংসা করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাষ্ট্র সরবরাহ করে তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। মেদভেদভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ধারণা করা হচ্ছে ইসরায়েল কিয়েভকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের এই সিদ্ধান্ত খুবই বোকামিপূর্ণ। এর আগে ইসরায়েল ও বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক ইসরায়েলের মন্ত্রী নাকম্যান শাই বলেছিলেন, ইসরায়েলের উচিত ইউক্রেনের পক্ষ নেয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা। তার এই বক্তব্যের পরই রুশ কর্মকর্তা দিমিত্রি মেদভেদভ ওই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এছাড়া ইসরায়েলের মন্ত্রী ইউক্রেনের উপর যে কোনো অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। ইসরায়েলের এই মন্ত্রী আরও বলেন, ইউক্রেনকে ইসরায়েলের পক্ষ থেকে অস্ত্র সহায়তা দেওয়ার সময় এসেছে, যেমনটি আমেরিকা ও ন্যাটো জোট ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। মজার বিষয়টি হচ্ছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদভের পাল্টা হুঁশিয়ারির পর ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়ে ইসরায়েলি মন্ত্রী নাকম্যান শাইয়ের এ ধরনের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এবং এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এমন সময় ইসরায়েলের ব্যাপারে কঠোর বক্তব্য দিলেন যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য ইউক্রেন তার বন্ধু দেশগুলোর উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। যদিও ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু মার্কিন চাপে তেল আবিব ধীরে ধীরে কিয়েভের প্রতি সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে। এ কারণে এর আগে রাশিয়া সেদেশে অবস্থিত ইহুদি সংস্থা বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা চলে আসছিল, কারণ এই ঘটনা ছিল ইসরায়েলের জন্য অনেক বড় আঘাত ও ক্ষতি। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার নতুন হুমকি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব ভারত প্রসঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি। এ সম্পর্কে বিজেপি এবং তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করে টিকে থাকতে চায় তৃণমূল ও বিজেপি। তিনি আজ বুধবার ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মোমিনপুর এলাকায় সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আজ কলকাতার নগদ দায়রা আদালতে এফআইআর জমা করেছে এনআইএ। মোমিনপুরের ঘটনা প্রসঙ্গে আজ কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, এদিকে মোমিনপুরের ঘটনায় এনআইএ তদন্ত প্রসঙ্গে আজ বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে দেখুন এই সেদিনও বোমা বিস্ফোরণ হয়েছে, একাধিক লোক মারা গেছে, বাজি কারখানায় বোমা বিস্ফোরণ হয়ে হাত পা উড়ে যাচ্ছে, বাড়ি উড়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে সন্দেহ হয়েছিল এখানে অন্য কোনো হাত আছে কিনা, বিদেশি কোনো ষড়যন্ত্রের হাত আছে কিনা জানার দরকার আছে। সেজন্য সবাই আশা করেছিলেন এনআইএ তদন্ত হলে মানুষের সন্দেহ দূর হবে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
জোর করে পিছনের দরজা দিয়ে উত্তপ্ত করার রাজনীতি বিজেপির, প্রতিহিংসার রাজনীতি। আরে আপনাদের রাজ্যে যেগুলো হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, যেগুলো হয়েছে সেখানে তো ছত্রে ছত্রে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্র বিভিন্ন কমিশন, এনআইএ এগুলো হওয়ার কথা,
এই এজেন্সিগুলোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বিজেপির এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
শুনছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানোর প্রতিবেদন। এরই সাথে শেষ হল দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরান আত্মসমর্পণ করেনি, বরং প্রতিরোধ গড়ে তুলেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেছেন সর্বোচ্চ নেতা। বৈরী পরিবেশে পশ্চিমা দেশগুলোতে কূটনৈতিক উপস্থিতির যুক্তি নেই, বিশ্বের অন্য অংশে নজর দিতে হবে, ল্যাভরপের মন্তব্য। বাংলাদেশের পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি বসানোর কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরের নেতা হিসেবে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। এবং ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।